ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা এবং ভারতে রাত ১১:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা কলকাতা থেকে প্রতিবেদন, রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন এবং আন্তর্জাতিক প্রসঙ্গ সহ অন্যান্য প্রতিবেদন। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আনম।
বাংলাদেশে করোনা ভাইরাসের পর্যাপ্ত টিকার মজুদ না থাকায় প্রায় ৮ সপ্তাহ টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকার পর শনিবার থেকে তা পুনরায় শুরু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা প্রয়োগের মাধ্যমে ঢাকায় ৪টি এবং বাকি ৬৩টি জেলায় ১টি করে মোট ৬৭টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। ঢাকায় ৪টি কেন্দ্রে আজ শুধু সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়, যাতে তারা সশরীরে ক্লাসে যোগদান করতে পারেন। কর্মকর্তারা জানিয়েছেন, টিকার বড় চালান আমদানি না হওয়া পর্যন্ত সর্বসাধারণকে টিকার প্রথম ডোজের জন্য অপেক্ষা করতে হবে। সরকারের তরফে অবশ্য আশা প্রকাশ করা হয়েছে, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে গণ টিকাদান কর্মসূচি পুনরায় শুরু করা সম্ভব হবে। এদিকে দেশের পশ্চিমাঞ্চলের সীমান্ত সংলগ্ন এবং এর আশপাশের জেলাগুলোতে কঠোর লকডাউন এবং অন্যান্য বিধিনিষেধ আরোপ করা সত্ত্বেও সেখানে করোনা সংক্রমণ এবং মৃত্যু বেড়েই চলেছে। ওই এলাকায় খুলনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২২ জন এবং রাজশাহীতে একই সময়ে মারা গেছেন ১০ জন। পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যাও কমার এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ কারণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশের পশ্চিমাঞ্চলকে সম্পূর্ণ সিল করে দেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন, যাতে ভারত থেকে আসা উচ্চ সংক্রমণশীল করোনা ভাইরাস সমগ্র দেশে ছড়িয়ে না পড়ে। অপরদিকে আজ সরকারের দেয়া তথ্য মোতাবেক দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৩০৫৭ জন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জহুরুল আলমের আরো একটি রিপোর্ট।
৮ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশের ইসলাম ধর্ম বিষয়ক তরুণ বক্তা আবু তহা মোহাম্মদ আদনান শুক্রবার ফিরে আসলে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে গভীর রাতে জবানবন্দি গ্রহণের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, রাত ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত রংপুরের আমুলি আদালত ৪ বিচারক কে.এম. হাফিজুর রহমান তার জবানবন্দি গ্রহণ করেন। আবু তহার সঙ্গে জবানবন্দি দিয়েছেন তার সফর সঙ্গী আবু মুহিত আনসারি ও গাড়ি চালক আমির উদ্দিন। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, নিখোঁজ হওয়ার বিষয়ে তারা সার্বিক পরিস্থিতি আদালতের কাছে তুলে ধরেছেন এবং আদালত বিচার বিশ্লেষণ করে ৩ জনকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছে। তবে জবানবন্দিতে তারা কি বলেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নাই। এর আগে গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর বিকেলে সাংবাদিকদের বলেছেন, নিখোঁজ আবু তহা তাদের জানিয়েছেন তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন। গত ১০ জুন রংপুর থেকে ঢাকা আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে আবু তহা তার গাড়ির চালক ও ২ সফর সঙ্গী সহ নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ১১ জুন বিকেলে রংপুর কোতোয়ালি থানায় জেনারেল ডায়েরি বা জিডি করেন তার মা আজেদা বেগম। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার ২৪ জুন জম্মু ও কাশ্মীরের বিষয়ে আলোচনার জন্য একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। ২ বছর আগে ২০১৯ সালের ৫ই আগস্ট জম্মু ও কাশ্মীরের ওপর থেকে সংবিধান প্রদত্ত ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়, ওই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় এবং লাদাখকে আলাদা করে দেওয়া হয়। এর ফলে কাশ্মীর উপত্যকায় ব্যাপক গণবিক্ষোভ হতে পারে আশঙ্কা করে কেন্দ্র আগেভাগেই স্থানীয় রাজনৈতিক নেতাদের আটক করে রাখে, পুরো উপত্যকাকে নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র পাহারায় মুড়ে ফেলে এবং সব রকমের বিক্ষোভ কঠোর হাতে দমন করে। এতে দেশ বিদেশে সমালোচনা ঝড় ওঠে। ভারতের স্বাধীনতার সময় থেকেই জম্মু কাশ্মীর 370 ধারা বলে বিশেষ মর্যাদা লাভ করে আসছে। সেই ধারা রদ করার কারণ হিসেবে কেন্দ্র বলে, এখন সারা দেশের সঙ্গে জম্মু ও কাশ্মীরের অধিকার সমান হয়ে যাবে, সেখানে অন্যান্য জায়গা থেকেও লোক নিয়ে আসবে, ফলে অর্থনৈতিক উন্নতি হবে, পরে অবস্থা স্বাভাবিক হলে রাজ্যের সাধারণ মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এভাবে দীর্ঘ দুবছর কাটার পর প্রধানমন্ত্রী এই প্রথম জম্মু ও কাশ্মীর নিয়ে আলোচনায় বসছেন এবং সবকটি রাজনৈতিক দলকে সেই আলোচনায় যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। সরকারি সূত্র থেকে জানা গিয়েছে এই বৈঠকে কিছু বিশেষ ঘোষণাও হতে পারে, এমনকি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো জম্মু ও কাশ্মীর রাজ্যের হিত মর্যাদা ফিরে পেতে পারে। গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন, তাতে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকারি সূত্রে বলা হয়েছে স্থানীয় রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রীর ডাকা আলোচনায় যোগ দেবে বলে মৌখিক সম্মতি জানিয়েছে। যদিও আলাদা করে একথা কেউ বলেনি, তবে প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি পিডিপির প্রধান মেহবুবা মুফতি জানিয়েছেন মৌখিকভাবে তিনি আমন্ত্রণ পেয়েছেন, সরকারি আমন্ত্রণ দু একদিনের মধ্যেই আসবে আশা করা যাচ্ছে। আলোচনায় তারা যোগ দেবেন কি না তা ঠিক করার জন্য আগামীকাল রবিবার পার্টি নেতারা নিজেদের মধ্যে আলোচনায় বসবেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার রয়েছে সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
সিলিকন ভ্যালির যে স্টার্টআপ কোম্পানিগুলো বিশেষ করে টেকনোলজি খাতে, তাদেরকে ফান্ডিং করার ব্যাপারে সহায়তা করে এবং বাংলাদেশ পার্টের যিনি এই অর্গানাইজেশনের নামটা বলিনি এখনো, ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল এর বাংলাদেশ পার্টের যিনি কোঅর্ডিনেটর তার সঙ্গে আবুল নুরুজ্জামান, তার সঙ্গে কিভাবে ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে স্টার্টআপ সিলিকন ভ্যালিতে স্টার্টআপ কোম্পানিগুলো টেকনোলজি খাতে ফান্ডিং পাচ্ছে এবং তিনি কিভাবে তাদেরকে হেল্প করছেন, কোন কোন খাতে করলে ভালো দ্রুত সহায়তা পাওয়া যায়, সেসব তার মুখ থেকে সরাসরি শুনবো, আপনাদেরকে পরিচয় করাচ্ছি।
ফিনান্স ভেঞ্চার ক্যাপিটাল আসলে আপনার ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, যেটা আপনার ধরেন স্টার্টআপ কোম্পানিকে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট এবং অ্যাডভাইস এবং নলেজ বিভিন্ন রকমভাবে সহায়তা দিয়ে থাকে। এটা যেভাবে কাজ করে, আসলে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম বিভিন্ন রকমের কর্পোরেট ফ্যামিলি ফান্ড এবং থেকে ফান্ড রেজিং করে, সেই ফান্ডগুলো আপনার বিভিন্ন রকমের টেকনোলজি ওরিয়েন্টেড কোম্পানিতে আমরা এই এই টাকাগুলো ডিপ্লয়মেন্ট করি আর কি। তো ফিনক্স এই পর্যন্ত আমাদের প্রায় 19টার মতো ফান্ড আছে, যেখানে আমাদের মানে ওভার বিলিয়ন ডলার আন্ডার ম্যানেজমেন্ট। আমরা এ পর্যন্ত 130টার উপরে কোম্পানিতে, স্টার্টআপ কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করেছি, যেগুলো আপনার মেজরিটি হচ্ছে সিলিকন ভ্যালিতে, এর বাইরে জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং অন্যান্য দেশের সাথে সাথেও আমরা বাংলাদেশে আসলে ইনভেস্টমেন্ট করেছি। আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট প্রায় 2-3 বছর হয়ে যাচ্ছে আমরা যখন শুরু করেছি, তো এখন আমরা বাংলাদেশে অনেকগুলো কোম্পানিতে এই এই ইনভেস্টমেন্ট করেছি।
আচ্ছা, সিলিকন ভ্যালি তো এখন বেশি পরিচিতি পেয়েছে, বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানিগুলোর বেশি খুব মাত্রায় মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে, ফেসবুক, গুগল, লিঙ্কডিন, টুইটার, এইসব কোম্পানিগুলো তো এক সময় তো এইসব কোম্পানিগুলো খুব ছোট ছিল, শুরু করেছে কোনো কোনো একজন এই ফিনক্স ভেঞ্চার ক্যাপিটালের মতো কোনো এক সংগঠনের সহায়তায়। তো আপনারা যাদেরকে এই সিলিকন ভ্যালিতে ফান্ডিং করতে সহায়তা করেছেন, তাদের ভিতরে খুব বড় হয়েছে এখন শত শত বিলিয়ন ডলার কোম্পানি হয়েছে, এরকম কোনো কোম্পানি আছে?
ফিনক্সের অবশ্য যাত্রা শুরু হয় খুব বেশি দিন আগে না, 2011 সালে, 7 বছর। এর মধ্যে আমরা কিছু কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছি, যেমন একটা উদাহরণ হচ্ছে জিও নামের একটা কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করেছি, যেটা এখন টাইম ম্যাগাজিনের ইনোভেশন অফ দ্য ইয়ার হয়েছে গত বছর। এটা এটা আমাদের
রোবট,
এটা এটা হচ্ছে এটা রোবোটিক, সোশ্যাল রোবোটিক্স আর কি। তো জীব নামের এক কোম্পানি। এছাড়াও আমরা বিভিন্ন রকমের কোম্পানিতে করছি, যেগুলো মেটা, এআর, ভিআর বা আরও টেকনোলজি, যেগুলো আমরা ধরেন প্রথম দিকে অনেক ছোট অবস্থায় এগুলোকে করেছি, পরবর্তীতে এগুলো অনেক বড় হয়েছে এবং এটার মানে এমপ্লয়ি সংখ্যা বাড়ছে এবং ভ্যালুয়েশনের সংখ্যা বাড়ছে, এরকম আমরা অনেক বড় ইনভেস্ট।
বাংলাদেশি প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য আপনারা কি করছেন?
হ্যাঁ, বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট সেই দায়িত্বটা আসলে আমার উপরে। তো বাংলাদেশে আমরা যেসব সেক্টরে এই ইনভেস্টমেন্টগুলো করতেছি এগুলো মোর আপনার ই কমার্স রিলেটেড, পেমেন্ট, ই কমার্স, রাইট শেয়ার, এইসব ক্ষেত্রে। যেমন আমেরিকাতে আপনার উবার আছে বা লিফট আছে, ঠিক বাংলাদেশে ঠিক একই রকমের যারা করতেছে উই ট্যাপের একটা সেক্টরে আমরা ইনভেস্টমেন্ট করছি। আমাদের একটা ইনভেস্টমেন্ট হচ্ছে সহজ ডট কম, বাংলাদেশে গেলে আপনি দেখতে পাবেন যে বাসের টিকিট অথবা এখন রাইড শেয়ার, মোটর বাইক রাইড শেয়ার সহজ সার্ভিস আপনি নিতে পারবেন, পাঠাওয়ার মতো আর কি, পাঠার কম্পিউটার বলতে পারেন।
আচ্ছা,
আর একটা কোম্পানি আমরা আরো দুইটা কোম্পানি করছি, যেরকম আপনার আজকে ডিল ডট কম এবং বাগডুম ডট কম, এই দুইটাই হচ্ছে বাংলাদেশের দুটো বৃহত্তর ই কমার্স সাইট। আপনার যদি দেশের দেশের দৈনন্দিন জীবনযাপনের জন্য কিছু কিনতে হয়
আপনাদের কোনো ক্রাইটেরিয়া করা আছে?
হ্যাঁ, আমাদের আসলে প্রত্যেকটা ফান্ডের একটা একটা করে উদ্দেশ্য গোল আছে। বাংলাদেশের যে ফান্ডটা আছে সেটা আসলে আমরা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এমন কোন কোম্পানিতে করা যেটা বাংলাদেশের 160 মিলিয়ন মানে 16 কোটি মানুষের কাজে আসবে এরকম একটা প্রোডাক্ট, রাইট? মানে এটা হয়তোবা মানে অনেক প্রফিটেবল না হতে পারে বিজনেসটা, কিন্তু বিজনেসটা গ্রোথ থাকতে হবে আর কি, মানে অনেক মানুষ যাতে এই সুবিধাটা পেতে পারে আর কি, এরকম একটা বিজনেসে আমরা সাধারণত প্রাধান্য দিই। যেরকম আপনার ই কমার্স বিজনেস, এটা বাংলাদেশের আপাত জনগোষ্ঠী সবাই যাতে এই জিনিসটা ইউজ করতে পারে, যেমন রাইড শেয়ার, এটা সবাই যাতে ইউজ করতে পারে, এবং এটা একটা বাংলাদেশের একটা যে পরিবহনের যে সমস্যা এই সমস্যাটাকে সমাধান করতেছে, মানুষকে হেল্প করতেছে, এইরকম ক্ষেত্রে আমরা এরকম বড় যেটা মানে মার্কেট সাইজ বড়, যেটা অনেক বেশি মানুষ ই করতে পারে, সেইটার দিকে আমরা গুরুত্ব দিই।
আপনারা এতক্ষণ শুনলেন আবুল নুরুজ্জামানের কথা, তার বক্তব্য এবং তার পরামর্শ।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন শোনাচ্ছেন আনিস আহমেদ।
আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতি সম্পর্কিত, যুক্তরাষ্ট্রের যাকে আমরা আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি বলি তার শিক্ষক ডক্টর সাইদ ইফতিকার আহমেদ। ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
এই যে প্রথমে আমি বলছিলাম যে বাইডেন এবং পুতিনের শীর্ষ সম্মেলন হয়ে গেল, দুপক্ষ থেকেই এক ধরনের আশাবাদ ব্যক্ত করা হয়েছে, তো সত্যি কি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বরফ গলল?
না, বরফ আসলে গলেনি, বরফ যে গলবে এরকম প্রত্যাশা নিয়েও কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্টের সম্মেলনে যোগদান করেনি। আমরা যেটা দেখেছি যে আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শেষের দিকে এসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যে সম্পর্ক সেটা শীতল যুদ্ধোত্তর সময়ের সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে পৌঁছে গিয়েছিল। সুতরাং দুপক্ষ থেকে একটা চেষ্টা ছিল যে অন্তত সেই জায়গাটা থেকে কিছুটা হলেও উত্তরণ ঘটানো, এবং সম্পর্কটা এতটাই খারাপ অবস্থায় চলে গিয়েছিল যে আমরা দেখছিলাম যে দুপক্ষই কিন্তু তাদের নিজেদের রাষ্ট্রদূতদেরকে প্রত্যাহার করে নিয়ে এসেছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকটি রাশিয়ার কনসুলেট অফিস মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ করে দিয়েছিল। আবার এদিকে আমরা দেখেছি যে রাশিয়া দুজন মার্কিন নাগরিককে, যার মধ্যে একজন সাবেক মেরিন, তাকে আপনার কারারুদ্ধ করে রেখেছে। সুতরাং অবস্থা রাশিয়ার বিভিন্ন পদক্ষেপ আন্তর্জাতিক ক্ষেত্রে এমন কিছু জাতীয় ক্ষেত্রে বা অভ্যন্তরীণ রাজনীতি সমস্ত বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল। সুতরাং সম্পর্কটাকে সেই জায়গা থেকে কিছুটা বের করে নিয়ে আসার মানসিকতা নিয়েই কিন্তু দুপক্ষ আপনার অনেকদিন থেকে চিন্তা করছিল যে কিছুটা হলো সম্পর্কে একটা যেটাকে বলে যে হলো উত্তরণ ঘটানো। মূলত সেই জায়গাটি বিবেচনা করে কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রেসিডেন্ট পুতিন জেনিভাতে বৈঠকে মিলিত হয়েছেন। সুতরাং সম্পর্কে বরফ হয়তো গলেনি, কিন্তু একটা আলাপ আলোচনার একটি পরিবেশ তৈরি হয়েছে। এবং সেই অর্থে এই সম্মেলনটি বা এই বৈঠকটি কি আমি ইতিবাচক হিসাবেই দেখছি?
হ্যাঁ, বস্তুত আপনার মতোই বাইডেনও এই সম্পর্ককে ইতিবাচক বলেছেন, পুতিন বলেছেন গঠনমূলক। তাহলে কি আশা করা যায় যে এই দুটি দেশের মধ্যে কোন রকম ব্যাপকভাবে, ব্যাপক অর্থে, আমি খুব সুনির্দিষ্ট বলছি না, ব্যাপক অর্থে কোন রকম সমঝোতা হওয়া সম্ভব?
সমঝোতা যে কিছুটা হয়নি সেটা নয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই বৈঠকের মধ্যে দিয়ে সমঝোতা হয়েছে। একটি হচ্ছে যে উভয় দেশই ঐক্যমতে পৌঁছেছে, তারা তাদের রাষ্ট্রদূতদেরকে আবার আপনার ফিরিয়ে নেবে, অর্থাৎ রাশিয়া তার রাষ্ট্রদূতকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার রাষ্ট্রদূতকে মস্কোতে পাঠাবে। এবং এর পাশাপাশি যে বিষয়টাতে তাদের মধ্যে একটা ঐকমত্য হয়েছে যে আপনার যেটা পরমাণু অস্ত্রের যে চুক্তি, যেটা পলিস্টার ট্রিটি, সেটা আপনার 2026 সাল নাগাদ শেষ হয়ে যাবে। সে বিষয়টিকে নিয়ে আলোচনা শুরু করতে চেয়েছে উভয় পক্ষই। পাশাপাশি যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি যে প্রশ্নটি। আমরা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে যে কতগুলো বিষয় সাইবার হামলার জায়গা থেকে বা সাইবার হামলার টার্গেট করা উচিত না, বিশেষত যে পাওয়ার প্ল্যান্ট এবং পানি সরবরাহ ব্যবস্থা। এবং দুপক্ষই অন্তত মৌখিকভাবে হলো যে একে অন্যের গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলা করা উচিত নয়, এই বিষয়গুলোতে তারা একমত হয়েছে। তবে কতগুলো বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে আসলে একমত তারা হতে পারেনি বা হবার এখনো চেষ্টা করেনি। তবে একটা জিনিস এই সম্মেলনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সমস্ত যে ভবিষ্যতে আরো যে সমস্ত নানা বিষয় রয়েছে, যে নেটওয়ার্ক সম্প্রসারণ সহ আরো নানাবিধ যে বিষয়, এই বিষয়গুলি নিয়ে অন্তত আলাপ আলোচনার একটা পথ তৈরি হলো। এটাই হচ্ছে সম্মেলনের, এবং এই জন্যই মার্কিন প্রেসিডেন্ট বিষয়টিকে ইতিবাচক এবং রাশিয়ার প্রেসিডেন্ট বিষয়টিকে গঠনমূলক বলেছে।
এই প্রথম দুই নেতার মধ্যে এমন এক ধরনের আলোচনা হলো এবং বলা হচ্ছে যে সরাসরি এই আলোচনার প্রয়োজন ছিল যাতে করে দুই নেতা পরস্পরকে বুঝতে পারেন। কিন্তু যুক্তরাষ্ট্রের আবার রাশিয়ার সম্পর্কে অনেকগুলো সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে এই বৈঠককে কতখানি সফল বলা যাবে?
অভিযোগের প্রেক্ষাপটে বৈঠকটি খুব একটা সফল নয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ আসলে দুটো ক্ষেত্রে রয়েছে। একটা হচ্ছে রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে, আরেকটি হচ্ছে রাশিয়ার আন্তর্জাতিক যে ভূমিকা নিয়ে। অভ্যন্তরীণ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে রাশিয়ার যে আপনার বিরোধী দলীয় এক নেতা আলেক্সে নাভালনি যে আপনার কারারুদ্ধ অবস্থায় রয়েছে, এই বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। পাশাপাশি রাশিয়ার মানবাধিকার লঙ্ঘন বা অনেক সময় আপনার এনজিও যে কার্যক্রম, সে কার্যক্রমের উপর নানাবিধ হস্তক্ষেপ ইত্যাদি নানা বিষয় নিয়ে এবং ক্ষেত্র বিশেষে বিরোধী পক্ষের মত প্রকাশকে বাধাগ্রস্ত করা ইত্যাদি নানা বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্বেগ রয়েছে। এবং আর আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকগুলো বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে, অনেকটাই সেই শীতল যুদ্ধের সময় মতো। সিরিয়াতে রাশিয়ার ভূমিকা, উত্তর আফ্রিকায় বিশেষত লিবিয়াতে রাশিয়ার ভূমিকা, এবং ইউক্রেনকে আপনার নেটোজিতে অন্তর্ভুক্ত করবার বিষয় নিয়ে রাশিয়া এবং আমেরিকার দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এছাড়া রাশিয়া যে ক্রাইমিয়াকে অন্তর্ভুক্ত করে নিয়েছে, যে ইউক্রেনের অন্তর্গত ক্রাইমিয়াকে নিজে অন্তর্ভুক্ত করে নিয়েছে, এই বিষয়টি নিয়েও আসলে আমেরিকা বা রাশিয়ার অবস্থান এবং চিন্তা পুরোপুরি ভিন্ন। এবং সমস্যা রয়েছে জর্জিয়াকে কেন্দ্র করে। সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে রাশিয়া যে আমেরিকার মধ্যে যে একটা উত্তেজনা বা একটা সমস্যা, এই সমস্যা এই বৈঠকের মধ্যে দিয়ে তো সমাধান হয়নি এবং এই সমস্যাগুলো খুব সহজ সমাধান হবে বলে মনে হয় না।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
আশা করি আপনারা সবাই ভালো আছেন।
যথারীতি আমাদের টেলিফোনের ও প্রান্তে আমাদের একজন শ্রোতা বন্ধু আছে, প্রথমেই আমরা তার সঙ্গে কথা বলবো, তারপরে আমরা চিঠির দিকে নজর দিব, তাই তো?
হ্যাঁ, আমাদের টেলিফোনের অন্য প্রান্তে রয়েছেন ফয়সাল আহমেদ শিপন, তার সাথেই আমরা আজ কথা বলবো।
বেশ, ফয়সাল আহমেদ শিপন আপনি লাইনে আছেন, আমাদের শুনতে পাচ্ছেন?
আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি আপনাকে।
ওয়া আলাইকুম আসসালাম। আপনার মুখ থেকে আজকে শুনে নি এই মুহূর্তে আপনি বাংলাদেশের কোথায় আছেন, আপনার ঠিকানা এবং আপনার পুরো নাম।
আমি ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ গোড়াদের গোপালগঞ্জ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি।
অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি আপনি কতদিন থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং আজকে আমরা আপনাদের ক্লাব সম্পর্কে কিছু কথা জানব।
আমি 90 দশক থেকে ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠান শুনছি। আমি প্রথমে আমাদের শ্রদ্ধা রোকে আহাই দারাপা, যিনি দীর্ঘ প্রায় 40 বছর ভয়েস অফ আমেরিকার সাথে ছিলেন, বিগত 28 মে উনি মানে আমাদের ছেড়ে অবসর যাপনে চলে গেছেন। প্রথমে ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের ক্লাব বর্তমানে আমরা মেইন ফোকাসটা আছে করোনার বিরুদ্ধে মানুষকে সচেতন করা, এইটাই আমরা বর্তমানে মেইন ফোকাসটা রেখেছি। মানুষকে সচেতন করছি যে কিভাবে করোনা থেকে দূরে থাকা যায় অথবা মাস্ক ইউজ করা যায়, স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করবে, মানুষের করোনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে, এইসব ব্যাপারে আমরা বর্তমানে প্রচারণা চালাচ্ছি। বর্তমানে করোনাকালীন সময়ে মানুষের মানে বিভিন্ন আয় রোজগার জীবনযাত্রার মান কমে গেছে, এই কারণে অনেকে দেখা যে ভবিষ্যতে চিন্তা করে বাল্য বিবাহ দিচ্ছেন। আমরা এই জিনিসগুলো মানুষকে বোঝাচ্ছি, বাল্য বিবাহের কুফল সম্পর্কে মানুষকে সতর্ক করছি এবং অনেক ক্ষেত্রে আমরা সফল হচ্ছি। আমাদের প্রচেষ্টায় আমাদের অত্র এলাকায় কয়েকটি বাল্য বিবাহ রোধ করা সম্ভব হয়েছে।
ইজাজ, চমৎকার এই কার্যক্রমের কথা শুনলাম, ভালো লাগছে যে আপনারা এই চমৎকার একটি কার্যক্রম গ্রহণ করেছেন।
ফয়সাল আহমেদ শিবন, আপনাদের যে আপনারা যা করছেন এই মুহূর্তে, আপনি এবং আপনাদের সংঘ অত্যন্ত প্রশংসনীয়, কারণ বাংলাদেশে এখন আবারও নতুন করে সংক্রমণ দেখা দেয়ায় আপনাদের এই কাজটি আমরা খুবই প্রশংসা করছি।
ফয়সাল আহমেদ শিপন চমৎকার এক পদক্ষেপ গ্রহণ করেছেন, শুধু করোনা কালীন সময়ে যে মানুষকে সতর্ক করা বা মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া কিভাবে সতর্ক থাকতে হবে, কেবলমাত্র তাই নয়, বিশেষ করে বাল্য বিবাহ রোধে, যেটা আপনি বললেন যে সামাজিক কারণে অর্থনৈতিক কারণে বাল্য বিবাহ বেড়ে গেছে, সেটা সম্পর্কে যে আপনারা সচেতন করছেন, মানুষকে সচেতন করছেন, এটা কিন্তু প্রশংসনীয় একটা কাজ। আজকে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন শ্রোতা সংঘের বন্ধুরা, আশা করি তারাও অনুপ্রাণিত হবেন আপনার এই কার্যক্রমের কথা শুনে।
অবশ্যই ঠিক বলেছেন, অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, আমরা আরো আশা করব যে এই ধরনের উদ্যোগ যেন অব্যাহত রাখেন।
আপনাদের ক্লাবের কথা শুনলাম, আপনি যখন আমাদের কাছে চিঠি লেখা শুরু করেছিলেন তখন আমাদের অনুষ্ঠান কেবল মাত্র রেডিওতে হতো, এখন আমরা মাল্টিমিডিয়াতে প্রচার করছি, আমাদের টেলিভিশন প্রোগ্রাম আছে, আমাদের ইনস্টাগ্রাম আছে, মাল্টিমিডিয়ার নানা প্ল্যাটফর্মে আমাদের অনুষ্ঠান যাচ্ছে, তো এখনকার অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে?
আসলে আগে তো শুধু রেডিওতে শুনতাম আমরা, অন্যরকম মজা পেতাম, কিন্তু এখন মানে টিভিতে শুনতে পাচ্ছি, ওয়েবসাইটে শুনতে পাচ্ছি, ফেসবুকে আপনাদের, ওভারঅল মোটামুটি ভালোই লাগছে, কিন্তু আগে যে মজাটা ছিল এটা হয়তো নাই, কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদের খবর পাচ্ছি, এটা খুবই ভালো লাগছে। আমরা টিভিতে হ্যালো ইন্ডিকা শুনছি, ভিওএ
দেখছেন,
এগুলা খুবই ভালো লাগছে।
ভালো লাগছে শুনে যে আমাদের টেলিভিশন অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লাগছে, আমাদের ওয়েব পেজ আপনার ভালো লাগছে বা ফেসবুক ভালো লাগছে।
তবে তাইরা উনি কিন্তু ওই রেডিওর কথাটা বেশি গুরুত্ব দিয়েছেন।
নিশ্চয়ই, আমরা তো চাই আমাদের শ্রোতারা আরো বেশি করে আমাদের অনুষ্ঠান শুনুক, এবং আপনারা আমাদের কাছে লিখবেন। আপনি আগেও লিখতেন, সবসময় আপনার চিঠি পেতাম। আজকাল তো অনেকেই হয়তো আপনারা বাড়ি থেকে বেরোচ্ছেন না করোনার কারণে, তবে আপনারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন অথবা ফেসবুক ফ্যান পেজেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি সেই যোগাযোগটুকু রাখবেন।
হ্যাঁ, আমি আসলে আপনাদের কাছে মানে বিনীত আবেদন যে মানে অনুষ্ঠানের রেডিও অনুষ্ঠানের প্রচার সময়টা অনুগ্রহ করে যদি 9টা অথবা 10টার দিকে করেন তাহলে বাংলাদেশের শ্রোতাদের জন্য খুবই উপকার হয়। এই জিনিসটা মানে সবাই শ্রোতাদের প্রাণের দাবি, এটা শুধু আমার দাবি না, এটা বাংলাদেশ ভারতের সকল শ্রোতাদের একটা প্রাণের দাবি। আশা করি আপনারা মানে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই জিনিসটা উপস্থাপন করতে সক্ষম হবেন।
আসলে আমরাও চাই আমাদের অনুষ্ঠান শ্রোতারা শুনুন এবং আমাদের মতামত জানান। রাত 12টায় আমরা সবাই জানি যে বাংলাদেশে এবং প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক রাত হয়ে যায়, তো এই বিষয়টির দিকে আমরাও কিন্তু নজর দিচ্ছি। আপনার এই অনুরোধ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিব।
ধন্যবাদ
ফয়সাল আহমেদ শিপন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা রইল, শুভরাত্রি।
ধন্যবাদ। এবার কিন্তু আমাদের চিঠিপত্রের দিকে নজর দিতে হয়।
হ্যাঁ, জোয়ারডাঙ্গা থেকে আব্দুল্লাহ লিখছেন যে আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু মুখলিসুর রহমানের সড়ক দুর্ঘটনার কথা। আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি, উনি সবসময় আমাদেরকে ওনার সুচিন্তিত মতামত দিয়ে চিঠি দিয়ে থাকেন।
হ্যাঁ, প্রতিদিনই প্রায় ওনার চিঠি পেতাম আমরা। আশা করি খুব শীঘ্রই উনি সেরে উঠবেন, তার আরোগ্য কামনা করছি।
এরপরে চিঠি লিখেছেন অজয় সরকার, হাটুদাওয়ান, নাগরপাড়া, বর্ধমান থেকে।
অজয় কুমার সরকারও আমাদের কাছে নিয়মিত ভাবে লিখেন, তো তিনি কি লিখেছেন আজকে?
উনি লিখেছেন যে অনুষ্ঠান শুরুর তারিখ ও বারটা জানালে ভালো হয়। আরো লিখেছেন যে শ্রোতাদের সাক্ষাৎকারকে নাকি বেশি গুরুত্ব দেওয়া হয় চিঠি কেনা হয়। উনি লিখেছেন প্রাক্তন প্রধানের অবসর নেওয়ার সময় তিনি চিঠি দিয়েছিলেন, কিন্তু আমরা সে প্রাপ্তির সংবাদ ওনাকে দিতে পারিনি, সেজন্য আমরা দুঃখিত। এছাড়াও উনি আমাদের জানিয়েছেন যে আগের সময়সীমা বাংলা অনুষ্ঠান যেন প্রচার করা হয়।
অজয় কুমার সরকার, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ, এবং আপনার অনুরোধগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেব। আরেকটি ইমেল এসেছে, লিখেছেন প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল, রায়বাহাদুর রোড, বেহালা, কলকাতা থেকে। লিখেছেন রোকেয়া হায়দার অবসর গ্রহণের পর শতরূপা বড়ুয়া বিভাগীয় প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি, ওনার জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ, শতরূপার কাছে আপনার অভিনন্দন বার্তা পৌঁছে দেব। শ্রোতা বন্ধুরা, হাতে আর আজ সময় নেই, আপনারা আমাদের কাছে সরাসরি ডাক যোগে, ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না।
আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
মিতালির আসর আজ তাহলে এ পর্যন্তই। আমাদের আজকের বাংলা অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী দিনের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.